আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে কলকাতা কয়ে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, চুঁচুড়া ট্রান্সমিটার থেকে 264.5 মিটারে অর্থাৎ 1134 কিলোহার্টসে, শর্ট ওয়েভে 62.24 মিটারে অর্থাৎ 4820 কিলোহার্টসে, ফরাক্কা কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.1 মেগাহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে 100.3 মেগাহার্টসে DTH বাংলা পরিষেবায়, কলকাতা খ প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টসে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.2 মেগাহার্টসে, আকাশবাণী শিলিগুড়ি মুর্শিদাবাদ এবং শান্তিনিকেতন কেন্দ্র থেকে। বিবিধ ভারতী থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 226.8 মিটারে অর্থাৎ 1323 কিলোহার্টসে এবং FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে যে বেতার ভাষণ প্রদান করেছেন তার বাংলা রূপান্তর।
আমার প্রিয় দেশবাসী নমস্কার। আজ মন কি বাত অনুষ্ঠান করতে ভালো লাগছে না, মন ভারাক্রান্ত এবং ব্যথিত হয়ে আছে। গত মাসে অসময়ে বৃষ্টি, শিলাবৃষ্টি ও কৃষকদের দুর্দশার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। এই কিছুদিন আগে বিহারে হঠাৎ এক ঘূর্ণিঝড়ে বেশ কিছু মানুষ মারা যান, ক্ষয়ক্ষতিও হয় প্রচুর, আর শনিবারের ভয়ঙ্কর ভূমিকম্প তো গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। নেপালের ভয়ঙ্কর ভূমিকম্প দেখে মনে হচ্ছে যেন প্রাকৃতিক দুর্যোগের এক ধারাবাহিকতা চলছে। ভারতবর্ষের কয়েকটি রাজ্যেও এই ভূমিকম্পে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন, ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর, কিন্তু নেপালের ক্ষতির পরিমাণ অনেক বেশি। 2001 সালের 26 জানুয়ারি কচ্ছের ভূমিকম্পকে আমি খুব কাছ থেকে দেখেছিলাম। এই দুর্যোগ কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি ভালোই অনুভব করতে পারি। এই মুহূর্তে নেপালের মানুষ কি দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তা আমি মর্মে মর্মে অনুভব করতে পারছি। নেপালের আমার প্রিয় ভাই বোনেরা, ভারতবর্ষ এই দুর্যোগে আপনাদের পাশেই আছে। নেপাল ও ভারতের যে সমস্ত রাজ্যে এই দুর্যোগ হয়েছে সেখানে আপৎকালীন পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এখন প্রথম কাজ হল দুর্ঘটনাস্থল থেকে মানুষদের জীবিত অবস্থায় উদ্ধার করা। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন, তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করতেই হবে। বিশেষজ্ঞদের সঙ্গে এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগও পাঠানো হয়েছে, যারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিত মানুষদের সঠিক সন্ধান দিতে পারে। আমাদের সম্পূর্ণ প্রয়াস রয়েছে অধিক সংখ্যক মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা। উদ্ধার কাজের পর শুরু হবে ত্রাণ কার্য, পুনর্বাসনের কাজও চালাতে হবে দীর্ঘ সময় ধরে। মানবতার এক নিজস্ব শক্তি আছে, 125 কোটি ভারতবাসীর আত্মার আত্মীয় নেপাল, তাদের দুঃখ আমাদেরও দুঃখ। এই দুর্যোগের সময় ভারত প্রতিটি নেপালবাসীকে সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা করবে। কিছুদিন আগে ইয়েমেনে হাজার হাজার ভারতীয় ভাই বোনেরা আটকে পড়েছিলেন। যুদ্ধের ভয়াবহতা, গোলাগুলি বর্ষণের মধ্যে থেকে এইসব আটকে পড়া ভারতবাসীদের জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা এক কঠিন কাজ ছিল, কিন্তু সেই কাজ আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। শুধু তাই নয়, এক সপ্তাহের একটি শিশুকন্যাকে যখন আমরা জীবিত অবস্থায় উদ্ধার করলাম তখন মানবতার এক শক্তি অনুভব করেছিলাম। গোলাগুলি বর্ষণ ও মৃত্যুর হাতছানির মধ্যে থেকে এক সপ্তাহের এক শিশুকন্যার জীবন বাঁচাতে পারলে এক মানসিক তৃপ্তি পাওয়া যায়। বিগত সময়ে বিদেশে যেখানেই গিয়েছি ইয়েমেনে আটকে পড়া 48টি দেশের নাগরিকদের জীবিত অবস্থায় উদ্ধার করার জন্য প্রচুর অভিনন্দন পেয়েছি। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, জাপান প্রভৃতি প্রতিটি দেশের নাগরিকদের আমরা সাহায্য করেছিলাম। আর তাই ভারতের প্রাচীন ঐতিহ্য, সেবা পরম ধর্ম গোটা বিশ্ব অনুভব করতে পেরেছিল। আমাদের বিদেশ মন্ত্রক, বায়ুসেনা এবং নৌসেনা অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করেছে। আমার দৃঢ় বিশ্বাস এর প্রভাব বিশ্বের ওপর সুদূর প্রসারী হবে। আমি খুব খুশি যে কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়াই সব মানুষকেই আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। ভারতের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির পালনই ভারতের বিশেষত্ব। সম্প্রতি আমি যখন ফ্রান্সে গিয়েছিলাম, তখন সেখানে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শনে গিয়েছিলাম এক বিশেষ কারণে। প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষের সঙ্গে পরাক্রমী ভারতবাসীর বলিদান এবং সেবা পরম ধর্ম, ভারতের এই ঐতিহ্য কিভাবে পালন করে আসছে আমাদের দেশ, তারও শতবর্ষ এই বছর। একথা আমি এই জন্য বলছি যে খুব অল্প সংখ্যক মানুষই জানেন, 1914 থেকে 1918 পর্যন্ত যে বিশ্বযুদ্ধ চলেছিল, তাতে কম করে হলেও প্রায় 15 লক্ষ ভারতীয় সৈনিক নিজেদের প্রাণের পরোয়া না করে এই যুদ্ধে যোগদান করেছিলেন। এই সব সৈনিকেরা কিন্তু নিজেদের স্বার্থে এই কাজ করেননি, করেছিলেন পরার্থে। এই যুদ্ধে ভারতবর্ষের কোনো দেশের ওপর আধিপত্য বিস্তার বা কোনো দেশকে আক্রমণ করার অভিপ্সা ছিল না। তা সত্ত্বেও ভারতীয় সৈনিকেরা অদ্ভুত বীরত্ব প্রদর্শন করেছিল। এ কথাও খুব কম সংখ্যক মানুষই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 74,000 ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। এটা অত্যন্ত গর্বের বিষয়, প্রায় 9,200 ভারতীয় সৈনিককে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, 11 জনকে বীরত্বের সর্বশ্রেষ্ঠ সম্মান ভিক্টোরিয়া ক্রস প্রদান করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন 1915 মার্চ মাসে ফ্রান্সে প্রায় 4,700 ভারতীয় সৈনিক যুদ্ধে জীবন দান করেছিলেন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে ফ্রান্সে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল। আমাদের সেই সব বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে আমি ওই স্মৃতিসৌধে গিয়েছিলাম। এই সব ঘটনা দেখে মনে হয় গোটা বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারি যে আমাদের দেশ এমন এক দেশ যে দেশ বিশ্ববাসীর সুখ, শান্তি ও কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট। দরকার পড়লে আমাদের দেশবাসী নিজেদের প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত। রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীতে সর্বাধিক যোগদানকারী দেশের মধ্যে ভারতের স্থান প্রথম সারিতে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। গত কয়েকদিনে আমি দুটি গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পেয়েছি। আমরা শ্রদ্ধেয় বাবা সাহেব আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী পালন করছি। বিগত কয়েক বছর ধরে মুম্বাইতে তাঁর স্মৃতিসৌধ নির্মাণের জন্য জমি নিয়ে বিতর্ক চলছিল। আমার ভালো লাগছে যে ভারত সরকার এই জমি বিবাদ মেটাতে সক্ষম হয়েছে। গোটা বিশ্বের মানুষের কাছে বাবা সাহেব আম্বেদকরের কাজ এবং আদর্শ পৌঁছে দেওয়ার জন্য এইরকমভাবে দিল্লিতে তাঁর নামে এক আন্তর্জাতিক কেন্দ্র স্থাপনের কাজও বহু বছর ধরে আটকে পড়েছিল। এটাও গর্বের বিষয় যে এই কেন্দ্রের শিলান্যাস করা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমাদের প্রতিজ্ঞা গত 20 বছরে যে কাজ করা যায়নি, 20 মাসে আমরা তা সম্পন্ন করব। এই সঙ্গে আমার এটাও মনে হচ্ছে যে আমাদের দেশে এখনও কিছু মানুষ মাথায় করে বর্জ্য পদার্থ বহন করতে বাধ্য হয়। এই ব্যাপারটা কি আমাদের পক্ষে খুব শোভন? তাই সবার কাছে আমার আবেদন যে বাবা সাহেব আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী বর্ষে আমরা যেন এই কলঙ্কমুক্ত হই। এখন থেকে আর কোনো দরিদ্র মানুষ মাথায় করে বর্জ্য পদার্থ বহন করতে বাধ্য হবে, এটা আমরা সহ্য করব না। এজন্য সমাজের সাহায্য চাই। সরকারকেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এই কাজে আমি সমস্ত দেশবাসীর সহযোগিতা চাইছি। বাবা সাহেব আম্বেদকর সারা জীবন ধরে শিক্ষিত হওয়ার কথা বলেছেন। আজও আমাদের দেশে দলিত, পীড়িত, শোষিত, বঞ্চিত বহু মানুষ, বিশেষ করে মেয়েরা, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। বাবা সাহেব আম্বেদকরের জন্মের 125 বছরে আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের গ্রামে, শহরে, পাড়ায় দরিদ্র থেকে দরিদ্রতর প্রতিটি ছেলে বা মেয়ের কাছে যেন শিক্ষার আলো পৌঁছে দিতে পারি। দেশবাসীর সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকার তার দায়িত্ব পালন করুক, তবেই আমরা আনন্দিত হব। এবার আমি একটি আনন্দের এবং একটি দুঃখের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি গর্ববোধ করছি যে আমাদের দেশের দুই কন্যা দেশের নাম উজ্জ্বল করেছে। একজন সাইনা নেহওয়াল, যে ব্যাডমিন্টনে সারা বিশ্বে 1 নম্বর হয়েছে, অন্যজন সানিয়া মির্জা, যে মহিলা টেনিস ডাবলসের বিশ্বের 1 নম্বর। এই দুজনের সঙ্গে সঙ্গে আমি দেশের সমস্ত কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি। নিজেদের বীরত্ব, পরাক্রম দেখে গর্ববোধ হয়। কিন্তু কখনো কখনো আমরা নিজেদের ধৈর্য ও স্থৈর্য হারিয়ে ফেলি। বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তখন আমাদের খেলোয়াড়দের প্রতি কিছু মানুষের কটূক্তি এবং দুর্ব্যবহার আমাকে ব্যথিত করেছে। এটা ঠিক নয়। এমন কোন খেলা আছে যাতে পরাজয় নেই? জয় পরাজয় জীবনের দুটি অঙ্গ। আমাদের খেলোয়াড়রা যখন হেরে যান, তখন সেই দুঃসময়ে তাঁদের ভরসা দেওয়া উচিত, তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে উৎসাহ দেওয়া উচিত। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা পরাজয় থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে এরকম কোনো ক্ষেত্রে যেখানে দেশের সম্মান জড়িত, সেখানে এই ধরনের আচরণ না করে সুখে দুঃখে সংযত থাকব। আমি মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি যখন দেখি যে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলে লোকেরা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। দূরদর্শনে আমরা অহরহ এই রকম ব্যাপার দেখি। দুর্ঘটনা যেমন কাম্য নয়, তেমনি শান্তি বজায় রাখার জন্য সরকারকে সদা সচেষ্ট থাকতে হবে। কিন্তু হে আমার প্রিয় দেশবাসী, কোনো দুর্ঘটনা ঘটলে এভাবে ট্রাক গাড়ি আগুনে পুড়িয়ে নিজেদের রাগ প্রকাশ করলে কি মৃত ব্যক্তি ফিরে আসবেন? আমরা কি ধৈর্য ধরে আইনকে তার নিজের পথে চলতে দিতে পারি না? এটা এখন ভাবার সময় এসেছে। যাই হোক, আজ আমার মন এই সব ঘটনার জন্য বড়ই ব্যথিত, বিশেষ করে সদ্য ঘটা প্রাকৃতিক দুর্যোগের জন্য। কিন্তু এসবের মধ্যেও ধৈর্য আত্মবিশ্বাসের সঙ্গে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের দেশের প্রত্যেকটি মানুষ, তা সে দলিত, পীড়িত, শোষিত, বঞ্চিত, আদিবাসী, গ্রামবাসী, গরিব, কৃষক, ছোট ব্যবসায়ী, প্রমুখ যে কেউই হন না কেন, আমরা প্রত্যেকের কল্যাণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে চলব। পরীক্ষা শেষ হয়েছে, বিশেষ করে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা ছুটি কাটানোর নানান পরিকল্পনা করেছে। তাদের সবাইকে জানাই আমার শুভেচ্ছা। তোমাদের ছুটি ভালো কাটুক, জীবনে তোমরা নতুন কিছু জানা ও শেখার সুযোগ পাও, আর সারা বছর ধরে তোমরা পরিশ্রম করেছ, এখন নিজেদের পরিবারের সঙ্গে আনন্দে ও উৎসাহে কিছু সময় কাটাও, এই আমার কামনা। আপনাদের সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ।
এতক্ষণ শুনলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে মন কি বাত শিরোনামে যে বেতার ভাষণ প্রদান করেছেন তার বাংলা রূপান্তর।
বহকে সাগর মে মিলে বাদল কা রূপ লেকর বরসে হলকে হলকে মিলে সুর মেরা তোমারা তো সুর বনে আমারা মিলে সুর মেরা তোমারা
वट बनिए सान तरज
तेरा सुर मिले मेरे सुर दे नाल मिलके बने एक नवा सुर ताल मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा
जो सुर तुझे सा प्यारा मिले तदे गीत असा जो मधुर तरानो बने तदे
सुर का दरिया बहके सागर में मिले
बदला दा रूप लेके
बरसन होले होले
இசைந்தா நம் இருவரும் சுரமும் நமதாகும் திசை வேறானாலும் ஆழி சேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல் இசை நம்
ನನ್ನದನಿಗೆ ನಿನ್ನ ದನಿಯ
ಸೇರಿದಂತೆ ನಮ್ಮ ದನಿಯ
ನಾ ಸ್ವರಮು ನೀ ಸ್ವರಮು ಸಂಗಮ ಮೈ ಮನ ಸ್ವರಂಗ ಅವತರಿಂಜಿ ಎಂದೇ ಸ್ವರವೂ ನಿಂಗಳುಡೆ ಸ್ವರವೂ ಒತ್ತು ಚೇರ್ನು ನಮ್ಮುಡೆ ಸ್ವರಮಾಯ್
ಮಳೆ ಸೂರ ಜೋ ತಾರೋ ಮಾರೋ ಬನೆ ಅಪಣೋ ಸೂರ ನಿರಾಳೋ ಮಾಝಾ ತುಮಚಾ ಜುಳತಾ ತಾರಾ ಮಧುರ ಸುರಾಂಚಾ ಭರತ ತೀರಾರಾ
পরবর্তী ঘোষণা একটু পরেই।